السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة، صدق الله العلي العظيم. সম্মানিত সুধী এবং দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান কৃপায়, অনুগ্রহে এবং দয়াতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুদিন বিরতির পর আবার একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সীরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আমরা প্রত্যেকেই সেই মহান রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি সীরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অন্যতম আকর্ষণীয় অধ্যায় তথা হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের দাওয়াতকে, ইসলামের প্রচার প্রসারকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। হুদাইবিয়ার সন্ধিটি এক নবতর পরিবর্তন ধারার সূচনা করেছে, কারণ ইসলামের শত্রুতা তিনটি দল সবচাইতে বেশি শক্তিশালী ভূমিকা রেখেছিল। একটি দল হল কুরাইশ, আর একটি কবিলায় গাতফান, আর তিন নম্বর হল মদিনার ইহুদি। এখন কুরাইশরাই যারা সবচাইতে বেশি সুদৃঢ় এবং একগুয়ে দাঙ্গাবাজ সম্প্রদায় হিসাবে বিবেচিত ছিল, তারাই আজকে নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হয়ে গেছে। তারা যখন হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে নিরাপত্তা চুক্তি করে ফেলেছে, এই অবস্থা দেখে অন্যান্য পৌত্তলিক যে সমস্ত দলপতিরা ছিল, পৌত্তলিক সমাজ ছিল, পৌত্তলিক গোত্র ছিল, কবিলায় গাতফান ছিল, তাদেরও মনোবল একদম সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। আর যখন নাকি পৌত্তলিকদের সাহস ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তখন আর ইহুদিরাও আর সামনে সম্মুখ যুদ্ধে অগ্রসর হতে সাহস পায়নি, বরং তারা পিছনের দরজা দিয়ে ইসলামের ক্ষতি সাধনের জন্য অন্য পথে হেঁটেছিল। তখন যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্ধির মাধ্যমে ইসলাম প্রচারের রাস্তাকে সুগম করে দিয়েছেন। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হুদাইবিয়ার সন্ধির পরে দুটি বিষয়ের দিকে সবচাইতে বেশি মনোনিবেশ করেছেন। একটার হলো প্রচার অভিযান এবং সম্রাট এবং সমাজপতিদের নামে ইসলামের দাওয়াত দিয়ে তিনি চিঠি দিয়েছেন। যেহেতু যুদ্ধ অভিযানের চেয়ে প্রচার অভিযানটা বড় হলো শক্তিশালী হয়ে থাকে, যুদ্ধ অভিযান কিছু মানুষ বিপক্ষে যায়, কিছু মানুষ পক্ষে আসে, কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিছু মানুষ ভিটে মাটি সারা হয়, কিছু মানুষ সেখান থেকে মারা যায়। এই জন্য যুদ্ধ অবস্থা প্রত্যেকটি মানুষ সমর্থন করে না, অধিকাংশ মানুষই যুদ্ধ অবস্থাকে সমর্থন করে না। আর প্রচার এটি এমন এক শক্তিশালী মাধ্যম যেটি বিনা যুদ্ধে যে কোনো মতবাদকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। পৃথিবীর মাটিতে এটিকে বিস্তার লাভ করা যায়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হুদাইবিয়ার এই ঐতিহাসিক সন্ধির পরে দুদিকেই মনোনিবেশ করেছেন। প্রথমত মনোনিবেশ করেছেন যে প্রচার মাধ্যমকে শক্তিশালী করার দিকে। এই উপলক্ষে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বিভিন্ন রাজা বাদশাদের কাছে, সমাজপতিদের কাছে, দলপতিদের কাছে, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের চিঠিগুলো ছিল বড় সংক্ষিপ্ত, কিন্তু মিনিং ছিল খুব বড় সুদূর প্রসারী। এই হেতু নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ষষ্ঠ হিজরির শেষের দিক থেকে সপ্তম হিজরির শুরু অংশ পর্যন্ত বিভিন্ন রাজা বাদশার কাছে তিনি চিঠি পাঠিয়েছেন। যে চিঠিগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বড় হিকমতের সাথে, বড় সূক্ষ্মতার সাথে তিনি এগুলো লিখেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন ইসলামের দাওয়াত দিয়ে রাজা বাদশাগণের কাছে চিঠি লিখবেন, তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বিভিন্ন দেশের রাজা বাদশাগণ তারা আপনার চিঠিকে অতক্ষণ পর্যন্ত গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত এই চিঠিগুলা সিলমোহর অঙ্কিত না থাকবে। সিলমোহর না থাকলে রাজা বাদশাগণ সেই চিঠি গ্রহণ করে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি রূপার একটি আংটি বানিয়ে সেই আংটির উপরে নিজের নাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্কিত একটি সিলমোহর তিনি তৈরি করলেন, যেটাকে একটিকে বলা হয় হলো মহরে নবুয়ত। মহরে নবুয়ত কিন্তু আংটির এই সিলমোহরটাকে বলা হয় না, মহরে নবুয়ত বলা হয় নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দু কাঁধের মাঝে একটি চিহ্ন ছিল কবুতরের ডিমের মতো। এই চিহ্নটি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্কিত করে দিয়েছিলেন, এটিকে বলা হয় হলো মহরে নবুয়ত। আর সিলমোহর এটি রাজা বাদশাদের চিঠির উপর সিলমোহর করার জন্য এই সিলমোহর ব্যবহার করা হয়েছে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সর্বপ্রথম যে চিঠিটি লিখেছেন সেই চিঠিটি তিনি লিখেছেন হাবশার বাদশা নাজাশির নামে। এই চিঠিটি তিনি লিখেছেন, প্রেরণ করেছিলেন পহেলা মহররম সপ্তম হিজরিতে। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের এই চিঠির ভিতরে হাবশার বাদশা নাজাশিকে তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন। হাবশার বাদশা নাজাশি ছিলেন হলেন আসহামা বিন আবজার। এই আসহামা বিন আবজারের কাছে তিনি এই চিঠি প্রেরণ করেছিলেন ষষ্ঠ হিজরির শেষের দিকে অথবা সপ্তম হিজরির প্রথম দিকে। এই চিঠিকে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন হাবাসার বাদশা নাজাশির কাছে এই চিঠিটি পাঠালেন, এই চিঠিতে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছিলেন। ইমাম বাইহাকি আলাইহির রহমা ইবনে ইসহাকের বর্ণনায় এই চিঠিটি উল্লেখ করেছেন। চিঠিটি কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা কিতাবুম মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলান নাজাশি আল আসহাম আযীমিল হাবাশা সালামুন আলা মান ইত্তাবা আল হুদা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له لم يتخذ صاحبه ولا ولدا وأن محمدا عبده ورسوله وأدعوك بدعاية الإسلام فإني أنا رسوله فأسلم تسلم. نبي عليه الصلاة والسلام تيني چيتير ماجه لكلين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم دي چيتي شروع کرا اتي هلو نبي گنر سنات اي جنو হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখেছেন, সেখানেও তিনি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে চিঠি শুরু করেছিলেন। হুজুরও রাজা বৎসগরের কাছে চিঠি লিখতে গিয়ে, দলপতিদের কাছে চিঠি লিখতে গিয়ে সুন্নাত অনুযায়ী তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। এবং আরব দেশের, আরব জাতির একটি তৎকালীন যুগে নীতি ছিল, প্রেরকের নাম আগে লেখা, এরপরে হলো প্রাপকের নাম লেখা। প্রেরকের নাম আগে এই জন্য লিখতে হয় যে প্রেরকের নাম আগে লিখলে প্রাপক তিনি বুঝতে পারেন চিঠিটি কার পক্ষ থেকে এসেছে, তিনি এটি অনুধাবন করতে পারেন। এই জন্য প্রেরকের নাম আগে লেখা, এটা হলো তৎকালীন যুগের একটি প্রথা ছিল। হাদা কিতাবুম মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা নাজাশি আল আসহাম। নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে মহামান্য হাবশার সম্রাট নাজাশি আসহামার নিকট প্রেরিত এই পত্র। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা। নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম বড় টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করেছেন, হিকমত পূর্ণ বিজ্ঞজঞ্চিতভাবে এই শব্দটা বেছে নিয়েছেন। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, আল্লাহর শান্তি এবং সালাম বর্ষিত হোক ওই ব্যক্তির উপর যিনি নাকি হিদায়তের উপর প্রতিষ্ঠিত, ও আমানা বিল্লাহি ওয়া রাসূলি, এবং যিনি আল্লাহ এবং রসুলের উপর ইমান এনেছেন, ও শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আর যিনি এই সাক্ষ্য প্রদান করেছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং তার কোনো শরীক নেই, অংশীদার নেই। লম ইত্তাখিজ সাহিবাহু ওয়ালা ওয়ালাদা, তিনি কোনো স্ত্রী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তানাদিও নেই। ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মহাপ্রভুর একজন দাস এবং তার প্রেরিত রসুল। ওয়া আদউকু বিদিআয়াতিল ইসলাম, আমি আপনাকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত প্রদান করছি। ফাইন্নি আনা রাসূলুহ, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রসুল হয়ে আসছি। আসলিম তাসলাম, সুতরাং আপনি যদি ইসলাম গ্রহণ করুন তাহলে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন, আপনার রাজত্বও ঠিক থাকবে, আপনি শান্তিতেও থাকবেন, নিরাপত্তার সঙ্গে থাকবেন, এবং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন। এরপরে পবিত্র কোরআনের এই আয়াতটি তিনি লিখেলেন, সূরাতুল ইমরানের 64 নম্বর আয়াত হলো এটি। ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا باننا مسلمون فان ابيت فعليك اثم النصارى من قومك يا اهل الكتاب هي كتابের অধিকারী اهل الكتاب تعالوا الى كلمه একটি সাম্যের বাণীর দিকে তোমরা এসে যাও, একটি কথার দিকে তোমরা এসে যাও যা আমাদের এবং আপনাদের মাঝে সমান। সে কথাটি কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে কাউকে আমরা শরীক করব না। ওয়ালা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া অন্য কোন রবের কথা আমরা চিন্তা করব না, অন্য কাউকে আমরা রব হিসাবে আমরা গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাও, আর যদি পৃষ্ঠপ্রদর্শন করে যদি তুমি ফিরে যাও, যদি এই দাওয়াত গ্রহণ না করো, তাহলে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, ফাকুলু শাহাদু, তাহলে বলে দিন, ইশহাদু, এবং সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, আমরা হলাম মুসলমান। ফাইন আবাইতা ফালাইকা ইসমুন নাসারা মিন কওমিক, এরপরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম তাকে সম্বোধন করে বললেন যে যদি আপনি অস্বীকার করুন, এই দাওয়াত গ্রহণ না করেন, তবে আপনার উপর নিজ জাতি নাসারাদের পাপ বর্তাবে। কারণ একটি লিডার যদি ইসলাম গ্রহণ করে তখন অন্যান্য যারা অনুসারী আছে তারাও ইসলাম গ্রহণ করে থাকে। আর যদি একটি লিডার ইসলাম গ্রহণ না করে, দলপতি যদি ইসলাম গ্রহণ না করে, তার কারণে বহু মানুষ ইচ্ছে থাকলেও সেই মতবাদ গ্রহণ করতে পারে না। সেই জন্য এই হাবাসার বাদশাহ নাজাশি ইসলাম যদি গ্রহণ না করে থাকেন, তাহলে এর এর দেখা দেখি অন্যান্য যে সমস্ত সাধারণ মানুষ ইসলাম গ্রহণ করবে না, তাদের পাপের ভারও আপনাকেই বহন করতে হবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই চিঠি হাবাসার বাদশাহ নাজাশির কাছে লিখেছেন। ডক্টর হামিদুল্লাহ সাহেব, তিনি আল্লামা ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ, তার মতো আরেকটি চিঠি নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যে লিখেছিলেন, এই চিঠির আরেকটি ভার্সন তিনি উল্লেখ করেছেন। এই ধরনের ভার্সন আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদেও উল্লেখ করেছেন। এই চিঠিটার ভাষ্যটা কিছুটা আলাদা। বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন ইলা নাজাশি আল আযীমিল হাবাশা সালামুন আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বা'দু ফাইন্নী আহমাদু ইলাইকা আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন واشهد ان عيسى ابن مريم روح الله وكلمته القاها الى مريم البطول الطيبه الحصينه فحملت بعيسى من روحه ونفخه كما خلق ادم بيده واني ادعو الى الله وحده لا شريك له والموالاه على طاعتي وان تتبعاني তিনি এই চিঠিটার ভাষ্য এরূপ লিখেছেন ডক্টর হামিদুল্লাহ, এবং আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদেও এ ধরনের একটি চিঠির কথা উল্লেখ করেছেন। কিন্তু ইতিহাসের পর্যালোচনা করলে যদি যাচাই বাছাই করা হয়, তাহলে ডক্টর হামিদুল্লাহর এই চিঠিটি এটি খুব একটি অথেন্টিক বলে বিবেচিত হয় না। এই জন্য হামিদুল্লাহ চিঠির চেয়ে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ইবনুল ইসহাকের রাওয়ায়েতে যে ইমাম বাইহাকির রাওয়ায়েত ইবনুল ইসহাক যে বর্ণনা করেছেন, এই চিঠিটি হল হাবশার বাদশাহ নাজাশির হওয়া। অধিকাংশ ঐতিহাসিকগণ এটিকে সমর্থন করেছেন। যা হোক, এই চিঠির বার্তাবাহক ছিলেন নবী আলাইহি সালাতু ওয়াসালামের সাহাবি আমর বিন উমাইয়া জামারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন এই চিঠি নিয়ে হাবশার বাদশাহ নাজাশির কাছে পৌঁছলেন, তার হাতে হস্তান্তর করলেন, তখন নাজাশি তা নিয়ে নিজের চোখের উপর রাখলেন এবং সিংহাসন থেকে অবতরণ করে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আগেই পূর্বেই ফ্যামিলি নিয়ে হিজরত করে হাবাসাতে চলে গিয়েছিলেন, সেই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে তিনি এই চিঠির উত্তর পাঠালেন। সেই চিঠির উত্তর এরূপ ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ মিনান নাজাশি আসহামা। আসহামা বাদশাহ নাজাশির পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে এই পত্র প্রেরণ করা হচ্ছে। সালামুন আলাইকা ইয়া নাবিয়াল্লাহ মিনাল্লাহ ওয়া রাহমাতিল্লাহি ওয়া বারাকাতি আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই খুতবা দিয়ে তিনি, সালাম দিয়ে, খুতবা দিয়ে তিনি পত্রটা শুরু করেছেন। ফাকাদ বালাগানি কিতাবাকা ইয়া রাসূলুল্লাহ ফিমা যাকারতা মিন আমরি ঈসা ফাওয়া রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইন্না ঈসা লা ইয়াযীদু আলা মা যাকারতা তুফরুকান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে তিনি বললেন, যে আপনার উপরে সালাম রহমত এবং বরকত বর্ষিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সত্তা যিনি ব্যতীত আর কোনো উপাসনার উপযুক্ত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহর রসুল, এরপরে হুজুরকে সম্বোধন করে বললেন, হে আল্লাহর রসুল, আপনার অতীব মূল্যবান পত্রখানা আমার হস্তান্তর হয়েছে, আমার হস্তগত হয়েছে, যার মধ্যে আপনি ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের ব্যাপারে উল্লেখ করেছেন। আকাশ ও এই জমিনের কসম খেয়ে বলছি, আপনি যা উল্লেখ করেছেন ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম তার থেকে এক কণাও অতিরিক্ত নন। ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম তাই যা আপনি এই চিঠিতে উল্লেখ করেছেন তিনি ঠিক তেমনই ছিলেন যেমনটি আপনি বর্ণনা করেছেন। এরপর হাবাসার বাদশা নাজাশি তিনি এরপরে বললেন, ইন্নাহু কামা কুলতা ওয়াকাদ আরাফানা মা বুইসা বিহি ইলাইনা ওয়াকাদ করিনা ইবনু আম্মিকা ওয়া আসহাবিক। আপনার চাচাতো ভাই এবং আপনার সাহেবীদেরকে আমি যথাযথ মেহমানদারি করেছি এবং তাদেরকে আপন করে নিয়েছি। ফা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সাদিকান মুসাদ্দিকান, আমি সাক্ষ্য গ্রহণ করছি আপনি সত্য সত্য আল্লাহর রসুল, আল্লাহর পয়গম্বর। আপনি ওয়াকাদ বায়আতুক, আমি আপনার হাতে বায়আত গ্রহণ করলাম, আপনার পক্ষ থেকে আমি আপনার চাচাতো ভাই জাফর বিন আবি তালেবের হাতে বায়আত গ্রহণ করেছি। ও বায়আতু ইবনি আম্মিক ও আসলামতু আলা ইয়াদিহি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং তার হাতে আমি সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইমান গ্রহণ করেছি তথা ইসলাম গ্রহণ করেছি। নবী আলাইহি সালাতু ওয়াসালাম যখন হাবাসার বাদশা নাজাশির এই চিঠি পেলেন, নবী আলাইহি সালাতু ওয়াসালাম তখন এই চিঠি হুজুর যখন নাজাশির কাছে চিঠি লিখলেন এ কথাও তিনি উল্লেখ করে দিয়েছিলেন যে জাফর বিন আবি তালেব সহ হাবাসায় যে সমস্ত মুহাজিররা বসবাস করছে তাদেরকে আপনি মদিনাতুত তাইয়েবাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। তখন তিনি দুটি নৌকা ভাড়া করে হাবাসার থেকে মদিনার দিকে এই মুহাজির সাহাবিদেরকে পাঠিয়ে দিলেন। একটি নৌকার আরোহীদের মধ্যে জাফর বিন আবি তালিব এবং আবু মুসা আশআরি এবং অন্যান্য সাহাবিগণ ছিলেন, আর অন্য নৌকার ভেতর বিভিন্ন পরিবারের মিশ্রিত মানুষ তারা সেই পরিবারে ছিলেন। তারা সরাসরি সবাই হল মদিনাতুত তাইয়েবাতে গিয়ে অবস্থান করলেন, মদিনায় পৌঁছে গেলেন। এই হাবশার বাদশা নাজাশি নবম হিজরির রজব মাস পর্যন্ত জীবিত ছিলেন। রজব মাসে নবী আলাইহি সালাতু ওয়াসালাম যখন তবুকের যুদ্ধ করছিলেন, তবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই তবুকের যুদ্ধে নবী আলাইহি সালাতু ওয়াসালাম ওহির মাধ্যমে সংবাদ শুনতে পেলেন যে হাবাসার বাদশা নাজাশি তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর কথা জেনে নবী আলাইহি সালাতু ওয়াসালাম তার গায়বী জানাজাও তিনি পড়িয়েছিলেন। নবী আলাইহি সালাতু ওয়াসালাম জীবনে একবারই হল গায়বী জানাজা পড়িয়েছেন, সেটি হলো হাবাসার বাদশা নাজাশির গায়বী জানাজা। এটি ছিল প্রথম চিঠি নবী আলাইহি সালাতু ওয়াসালামের। এরপরে দ্বিতীয় চিঠিটি তিনি মিশরের সম্রাট মুকাউকিসের নামে তিনি পাঠিয়েছিলেন। মুকাউকিসের প্রতি এই চিঠি যাচ্ছে, ওয়াসসালামু আলা মান ইত্তাবা সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, যিনি নাকি সত্যের উপর প্রতিষ্ঠিত আছেন তার উপর শান্তি বর্ষিত হোক। দেখুন, নবী আলাইহি সালাতু ওয়াসালাম এখানে হিকমত অবলম্বন করেছেন। শরীয়তের এটি হলো একটি বিধান, শরীয়তের একটি মাসআলাও এটা। সেটি কি? শরীয়তের মাসআলাটা হলো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এটি হলো ইসলামের সালাম। একজন মুসলমান আর একজন মুসলমানকে যখন দেখবে বা তার সঙ্গে সাক্ষাৎ করবে, তখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য যে সম্মানিত এবং মিনিংফুল শব্দ ব্যবহার করবে সেটি হলো সালাম তথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামটি মূলত হলো আদম আলাইহি সালাতু ওয়াসালাম যখন বেহেশতে ছিলেন, তখন আল্লাহর নির্দেশে ফেরেশতাদের মাধ্যমে এই সালাম তাকে শেখানো হয়েছে। হযরতে আদম আলাইহি সালাতু ওয়াসালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীর শিক্ষায় একই ছিল এবং একই ধরনের শব্দ দিয়ে তারা একজন আরেকজনকে সালাম করতেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই সালাম, এর মাঝে নিরাপত্তার অঙ্গীকার আছে, এর মাঝে শান্তির বাণী আছে, এর মাঝে দোয়া আছে। এই সালাম একজন মুসলমান আর একজন মুসলমানকেই দিবে। মুসলমানরা যখন নন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করবে, সেই সময় তাদের প্রচলিত শব্দগুলো যেগুলো আছে এগুলোই ব্যবহার করবে, কিন্তু তাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু বলে তাদের সালাম দিবে না। গুড মর্নিং বলবে, গুড ইভিনিং বলবে। তারা যে শব্দগুলো ব্যবহার করে এগুলো যদি ধর্মের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সেগুলোই ব্যবহার করে তাদেরকে সম্ভাষণ জানাবেন। আর যদি মুসলমানকে যদি নন মুসলিম সালাম দিয়ে থাকে, অনেক নন মুসলিম ভাই বোনরা আমাদেরকে সালাম দিয়ে থাকেন, তখন উত্তরে আমরা কি বলবো? ওয়া আলাইক, ও আলাইক, এতটুকুই শুধু বলবো, ও আলাইকুম সালাম বলবো না। তো নবী আলাইহি সালাতু ওয়াসালাম যখন রাজা বাদশাগণের কাছে চিঠি দিচ্ছেন, রাজা বাদশাগণ এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি, তাহলে ইসলাম গ্রহণ না করলে তাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম দেওয়া যায় না। সেই জন্য নবী আলাইহি সালাতু ওয়াসালাম এই টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করেছেন, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, সালাম ওই ব্যক্তির উপর, শান্তি তার উপর বর্ষিত হোক যিনি নাকি হিদায়তের উপর প্রতিষ্ঠিত আছেন। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ধর্মের অনুসারীরাই মনে করে থাকে যে আমি হিদায়তের উপর প্রতিষ্ঠিত আছি। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, সুতরাং যার কাছে এই সালাম যাবে তিনি মনে করবেন যে আমি তো হিদায়তের উপর আছি, সেই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সম্মানসূচক সালাম দিয়েই তিনি পত্র লিখেছেন। আর হুজুরের নিয়াত ছিল যেহেতু তুমি এখন পর্যন্ত হিদায়তের উপর আসনি, সুতরাং তোমার উপর সালাম নয়, বরং যে হিদায়তের উপর প্রতিষ্ঠিত হয়েছে অথবা যিনি ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবেন তার উপরই কেবলমাত্র সালাম, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা। এরপরে তিনিও তাকে ইসলামের দাওয়াত দিয়ে একই ধরনের চিঠি তাকে লিখলেন, আসলিম তাসলাম, যদি ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকতে পারবে। দেখুন, ইসলাম আসলে মানুষের অন্তরের মাঝে যেমন শান্তি আনয়ন করে দেয়, শান্তির পরিবেশ কায়েম করে দেয়, সমাজে শান্তি সৃষ্টি করে, এরপরে ফ্যামিলিতে শান্তি সৃষ্টি করে, রাষ্ট্রের ভিতরে শান্তি সৃষ্টি করে, সারা দুনিয়াতে শান্তি সৃষ্টি করতে পারে, শান্তি প্রতিষ্ঠা করতে পারে একমাত্র হল ইসলাম। ইসলাম গ্রহণ করলেই এই দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে আর আখেরাতে তো অনন্ত স্বার্থে, ইসলামের কন্ডিশনের উপর, ইসলামের শর্তের উপর নির্ভরশীল। ইসলাম গ্রহণ করলেই কেবল সেদিন শান্তিতে থাকা যাবে, ইসলাম গ্রহণ না করলে সেদিন শান্তিতে থাকা যাবে না। সেই জন্য আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকতে পারবে। ও আসলিম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আর হে মিশরের অধিপতি, মিশরের সম্রাট, আপনি যদি ইসলাম গ্রহণ করুন তাহলে আপনার দেখা দেখি হাজারো মানুষ ইসলাম গ্রহণ করবেন। আর যখন এই হাজারো মানুষ ইসলাম গ্রহণ করবেন, তখন তারা আপনার দেখা দেখি ইসলাম গ্রহণ করার কারণে আপনি দ্বিগুণ সওয়াবের অধিকারী হতে পারবেন। সেই জন্য আমরা যে সমস্ত মুসলমানরা নন মুসলিম দেশে বসবাস করছি, অথবা সংখ্যালঘু নন মুসলিমদের সঙ্গে আমরা বসবাস করছি, যদি আমরা আল্লাহর রসুলের সুন্নাতের উপর, দিনের উপর সততা নিয়ে, ইসলামের আদর্শ নিয়ে যদি আমরা জীবনযাপন করতে পারি, হাজারো মানুষ, হাজারো পথভোলা মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। ইসলামের ছায়াতলে আমাকে দেখে, আমার সুন্নতের আমল দেখে, আমার ইসলামিক মুআমেলা মুআশারাত দেখে, লেনদেন দেখে যদি কোনো মানুষ যদি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেন, তাহলে তারা ইসলাম গ্রহণ করে যে সওয়াবের অধিকারী হলেন, আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের সওয়াব, সমপরিমাণ সওয়াব আমাকেও দান করবেন। আর যদি আমার বদ আখলাকের কারণে, আমার যদি বদ আমলের কারণে, খারাপ অভ্যাসের কারণে যদি ইসলামের প্রতি নন মুসলমানদের বৈরীভাব সৃষ্টি হয়, প্রতিকূল আইডিয়া যদি সৃষ্টি হয়ে যায়, নেগেটিভ আইডিয়া যদি তাদের সৃষ্টি হয়ে যায়, তারা ইসলামের উপর যদি বিরূপ মন্তব্য করে, বিরূপ ধারণা পোষণ করে, তাহলে সেই সময় আমার কারণে যেহেতু তারা দিন ইসলাম থেকে দূরে সরে গেল, এই জন্য আমার আমল নামাতে ডবল গুণা হবে। এই জন্য আমরা যারা নন মুসলিম দেশে আছি, আমাদেরকে বড় সতর্কতার সাথে এদেশে চলতে হবে। কখনোই যেন কাউকে ধোকা না দেই, কখনোই যেন আমি দিন ইসলামকে ছোট করে না দেখি, এমন কোনো আচরণ, এমন কোনো কার্যাবলী, এমন কোনো অপরাধ আমরা করে না বসি যে নন মুসলমানদের আমার আখলাকের উপর ভিত্তি করে ইসলামের প্রতি হলো তাদের বিশ্বাস নষ্ট হয়ে যায়, এটা আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে যাবে। তিনি যখন এই চিঠিটা পেলেন, হযরতে হাতিব বিন আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই চিঠিটাকে মিশর সম্রাটের কাছে যখন পৌঁছে দিলেন, তিনি তাকে কিছু নসিহত করলেন যে দেখো, এই পৃথিবীর উপর তোমাদের পূর্বে এই তোমাদের এই দেশে এমন এক ব্যক্তি গত হয়ে গেছেন যিনি নিজেকে নিজে মহাপ্রভু বলে দাবি করেছিল, অর্থাৎ ফিরাউন। সে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় মহাপ্রভু। সে নিজেকে নিজে প্রভু বলে দাবি করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শেষ এবং প্রথম প্রত্যেক জগতের যুগ যুগের মানুষের জন্য এক দৃষ্টান্ত বানিয়েছেন। ফালিয়াও মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, হে ফিরআউন, তোর বডিকে আমি মমির মাধ্যমে সংরক্ষণ করে রাখব যেন পরবর্তী বংশধরেরা, পরবর্ত মানব জাতি তোর কাছ থেকে নসিহত গ্রহণ করতে পারে যে তোর মতো প্রতাপশালী খোদাদ্রোহী, যে নিজেকে খোদা বলে, বড় খোদা বলে দাবি করেছিল, তাকে আমি কিভাবে পানির ভিতর নাকানি চুবানি খাওয়ায় আমি আল্লাহ এই দুনিয়ার থেকে ধ্বংস করে দিতে পারি। সুতরাং তোমার দেশে এই ধরনের একজন লোক কিন্তু অতীত হয়ে গেছে। প্রথমে সে মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করত, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে এই প্রতিশোধ গ্রহণ করেছিল। অতএব অন্যদের থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন, পরবর্তী জেনারেশন যেন আপনার থেকে শিক্ষা গ্রহণ না করে। তখন মিশরের সম্রাট মকাউকিস সে বলল, আমাদেরও একটা ধর্মবিশ্বাস আছে, যতক্ষণ আমাদের ধর্মবিশ্বাসের চেয়ে উত্তম কোনো ধর্ম আমি খুঁজে না পাব, ততক্ষণ পর্যন্ত আমাদের বাপদাদার ধর্ম পরিত্যাগ করা আমাদের জন্য ঠিক হবে না। তখন হাতিব বিন আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমরা আপনাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, যে ধর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য ধর্মের উপর প্রবাল করেছেন, পরিপূরক ধর্ম হিসাবে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন। এবং দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কুরাইশরা সবচাইতে বেশি তার শত্রুতা করেছে, বিরুদ্ধাচরণ করেছে, ইহুদিরা আরো বেশি বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু মিশরীরা যেহেতু তারা আহলে কিতাব ছিল, সেই জন্য ঈসা আলাইহিসালাম এবং তার যে সমস্ত খ্রিস্টানরা তুলনামূলক অনুসারী খ্রিস্টানরা তারা কিছুটা আপন সুলভ আচরণ করে এই ধর্ম গ্রহণ করেছেন। তিনি লম্বা চৌড়া বক্তৃতা দিয়ে তারপরে তাকে দীন ইসলামের কথা বোঝালেন। তখন তিনি বললেন, ঠিক আছে আমাকে একটু চিন্তা ভাবনা করার সময় দাও, আমি যেন একটু চিন্তা ভাবনা করতে পারি। এই চিন্তা ভাবনা করার পরে তিনি নবী আলাইহিসালামের কিছু কথাকে সমর্থনও করেছেন। নবী আলাইহিসালাম যে সত্য কথার দিকে আহ্বান করেন এগুলো সমর্থন করেছেন এবং তাকে ভ্রষ্ট জাদুকর কিংবা মিথ্যুক মিথ্যুক বলেও ভবিষ্যৎবাণী তিনি করেননি। এরপরে মিশরের সম্রাট তার সেক্রেটারিকে ডেকে এক এই চিঠির উত্তর লিখলেন। উত্তরটা তিনি কি লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিনাল মুকাউস কিসি আদিমিল কিবদ, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি মহামান্য মুকাউকিস কিবতের পক্ষ থেকে এই চিঠি প্রেরণ করা হচ্ছে। সালামুন আলাইকা, সালামুন আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। দেখুন, আসলে এখন প্রশ্ন জাগে যে এটা তো ইসলামের শিক্ষা, তাহলে এরা এই রাজা বাদশারা সালামুন আলাইকা বলে হুজুরকে সম্বোধন কিভাবে করল? আসলে দেখুন, আরব দেশে এখনো যারা নাকি আরব দেশে যে সমস্ত খ্রিস্টান ভাইরা থাকেন, অন্যান্য ধর্মের ভাইরা থাকেন, তারা কিন্তু মুসলমানদেরকে যখন নাকি সম্বোধন করে কথা বলে তখন তারা সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম এগুলোই তারা বলে থাকে। এটা হলো তাদের সামাজিকতা, তাদের ধারাবাহিকতা অনুযায়ী তারা সালাম দিয়েছে। আম্মা বাদ, ফাকাদ কারাআত কিতাবাক, আপনার সম্মানিত চিঠি আমি পাঠ করেছি, ওয়া ফাহিমতু মা যাকারতা ফিহি, আর আপনি যা কিছু উল্লেখ করেছেন সেগুলো আমি হৃদয়ঙ্গম করেছি, বুঝেছি। ওমা তাদউ ইলাই, এবং যেই বাণীর দিকে আপনি আহ্বান করছেন, ডাকছেন, সেগুলো আমি অনুধাবন করেছি। ওয়াকাদ আলিমতু আন্না নাবিয়ান বাকিয়ুন, আমি এটাও বিশ্বাস রাখতাম, জানতাম, আমার ধারণা ছিল যে একজন নবী এই পৃথিবীতে আসবেন। ওয়াকুনতু আযান্নু আন্নাহু ইখরুজু বিশ্বাম, তবে আমার প্রবল ধারণা ছিল সেই নবীর আগমন ঘটবে শাম দেশে, সিরিয়া দেশে। এই নবীর আগমন যে মক্কাতুল মুকাররমাতে ঘটবে, হেজাজে ঘটবে, এ কথা আমার ধারণা ছিল না। ওয়াকাদ আকরামতু রাসূলাক, আপনার দূতকে আমি যথাযথ মর্যাদা দিয়েছি, সম্মান করেছি। ওয়াবাআসতু ইলাইকা বিজারিয়াতাইন, এবং আপনার কাছে আমি উপঢৌকন স্বরূপ দুজন দাসী আমি উপহার হিসাবে পাঠালাম। লাহুমা মাকানুন ফিল কিবতি আযীমুন, এই দুজন দাসী সাধারণ দাসী নন, এই কিবতি বংশে তাদের উচ্চ মর্যাদা প্রতিষ্ঠিত। অবি কিসওয়াতিন, এবং আপনার জন্য কিছু কাপড় চোপড় আমি উপঢৌকন পাঠালাম। ও আহদাইতু বগলতন লিতার কাবিহা, আর আপনার জন্য, আপনার চলাফেরার জন্য বাহন হিসাবে আমি একটি খচ্চর আপনাকে উপহার দিলাম। আসসালামু আলাইকা, এই কথা বললে তিনি এই চিঠিটা শেষ করলেন। এ দুজন দাসী কে ছিলেন? এ দুজন দাসীর একজন ছিলেন হলেন মারিয়া কিবতিয়া, যাকে নবী আলাইহিসসালাম পুরনয়ন সূত্রে আবদ্ধ করেছিলেন এবং যার গর্ভ থেকে রসুলের পুত্র ইব্রাহিম তিনি জন্মগ্রহণ করেছিলেন। মারিয়া কিবতিয়া একমাত্র দাসী ছিলেন যার গর্ভে নবীর এক সন্তান জন্মগ্রহণ করেছিলেন। আর দ্বিতীয় দাসী ছিলেন শিরিন। এই শিরিনকে নবী আলাইহিসসালাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন, তার হাতে দেওয়া হয়েছিল। এরপরে মিশর সম্রাট তিনি ইসলাম গ্রহণ আর করেছেন কিনা এই ব্যাপারে ঐতিহাসিকদের মাঝে দ্বিমত থাকলেও সঠিক কথাটি তিনি ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করতে পারেননি। এরপরে সবচাইতে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের চিঠিগুলোর মাঝে দুটি চিঠি হল আলোচিত। একটি হলো পারস্য সম্রাটের কাছে চিঠি লিখেছেন, আরেকটি হলো রোম সম্রাটের কাছে চিঠি লিখেছেন। পারস্য সম্রাট নবীর চিঠির সঙ্গে চরম বেদবি এবং ধৃষ্টতা প্রদর্শন করেছে, যার ফলে পারস্য সম্রাটকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তানাবুদ করেছে এবং অগ্নিপূজক মূর্তি পূজকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা ওয়ার্ল্ডের পাওয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করে দিয়েছেন। বিগত চোদ্দ বৎসরের ইতিহাসে অগ্নিপূজক মূর্তি পূজকরা সারা দুনিয়ার নেতৃত্ব নিতে পারেনি। আর পক্ষান্তরে রোম সম্রাট, তিনি নবী আলাইহিসসালাতু ওয়াসালামের চিঠির সঙ্গে বড় ভদ্র আচরণ করেছেন, বড় সম্মান দেখিয়েছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসালামের সেই চিঠিটিকে পাওয়ার পরে তিনি আরবের এক কাফেলাকে ডেকে নিয়ে তিনি তাদের কাছে এই চিঠির ভাষ্য নিয়ে জবানবন্দি নিয়েছেন, যেই জবানবন্দির কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় ইমাম বুখারী আলাইহির রহমা বুখারী শরীফেও উল্লেখ করেছেন। চলুন আমরা প্রথম পারস্য সম্রাট খসরুর কাছে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যে চিঠি লিখেছেন, এই অগ্নিপূজকের কাছে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিটি সম্পর্কে আমরা আলোচনা করে আসি। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম খসরুর কাছে যখন চিঠি লিখেছেন, এই চিঠির দু বার্তাবাহক ছিলেন আবদুল্লাহ বিন হুজাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবদুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই চিঠি দিয়ে পারস্য সম্রাটের কাছে তিনি পাঠালেন। পারস্য সম্রাটের কাছে, যেহেতু পারস্য সাম্রাজ্যটা কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল, তাদের একটি প্রদেশ ছিল হলো বাহরাইন। সেই বাহরাইনের যে গভর্নর ছিল, নবী আলাইহিসসালাম বার্তাবাহককে নির্দেশ দিলেন বাহরাইনের গভর্নরের কাছে তুমি নিয়ে এই চিঠিটা দিবা। সে বাহরাইনের গভর্নর চিঠিটি নিয়ে পারস্য সম্রাট খসরুর হাতে পৌঁছে দিবেন। হুজুর চিঠির মধ্যে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আযীমি ফারিস। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার প্রতি এই চিঠি প্রেরণ করা হচ্ছে। তিনি এখানেও একই ভাষা ইউজ করেছেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আদউকা বিদ্দিআয়াতিল ইসলাম। যে আমি আপনাকে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান করছি, فإني أنا رسول الله إلى الناس, কারণ মানব জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রসুল করে পাঠিয়েছেন, আমি রসুল হয়ে এসেছি। কাফাতান, সমগ্র মানব জাতির কাছে, অগ্নি পূজকের কাছে, মূর্তি পূজকের কাছে, আহলে কিতাবের কাছে, সাদার কাছে, কালার কাছে, আরবের কাছে, অনারবের কাছে, নারীর কাছে, পুরুষের কাছে, শিক্ষিতর কাছে, আবাল বনিতা বৃদ্ধর কাছে, সবার কাছে আমি নবী হয়ে আসছি সমগ্র মানব জাতির জন্য। লিয়ুংদিরা মান কানা হাইয়ান, যেন যারা জীবিত আছে তাদেরকে আমি আখেরাতের শাস্তির ভীতি প্রদর্শন করতে পারি। ওয়াইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন, এবং আমি যেন কাফেরদের নিকট সত্য প্রকাশিত হয়, অর্থাৎ দলিল প্রমাণাদি পুরাপুরি কার্যকর থাকে। ওয়াহাক্কাল কওল আলাল কাফিরিন ফা আসলিম তাসলাম, যদি ইসলাম গ্রহণ করো তাহলে শান্তিতে থাকতে পারবে। ফাইন আবিতা ফা ইন্না ইসমাল মাজুসি আলাইক, আর যদি তুমি অস্বীকার করো তাহলে তোমার উপর অগ্নি পূজকদের পাপও তোমার উপরে তোমার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, তুমি এই পাপের বোঝা বহন করতে হবে তোমাকে। নবী আলাইহি সাল্লাতু ওয়াসালামের এই পত্র নিয়ে আবদুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহরাইনের শাসনকর্তার কাছে পৌঁছে গেলেন। এখন বাহরাইনের শাসনকর্তা, বাহরাইনের প্রধান, তিনি এই চিঠি অন্যের মাধ্যমে খসরুর কাছে পৌঁছিয়েছেন নাকি আবদুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাধ্যমে পৌঁছিয়েছেন, ইতিহাসে এর উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায় না। এরপরে এই চিঠি যখন তার কাছে পৌঁছে গেল, তর্জমাকারীর কাছে ট্রান্সলেটরকে ডেকে নিয়ে আসা হল। ট্রান্সলেটর এসে যখন এই চিঠিটা পড়ল, চিঠি শুরু করেছে মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা কিসরা আদিম ফারিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার কাছে এই চিঠি। কিসরা হলো পারস্য সম্রাটের উপাধি, কিন্তু তার নাম ছিল হলো খসরু। এই খসরুর কাছে এই চিঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গেছে। তখন যখন নবী আলাইহিস সালাতু ওয়াসালামের নাম নিজের নামের পূর্বে দেখেছে, তখন সে এই চিঠিটি পড়ে শেষ পর্যন্তও শেষ করেনি। চিঠিটি নিজে নিজের হাতে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে এই চিঠিকে দাম্ভিকতার সাথে নিজে টুকরা টুকরা করে ছেড়ে ফেলে এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে গ্রেফতার করার জন্য বাহরাইনের প্রধানকে নির্দেশ দিয়েছে। বাহরাইনের প্রধানকে নির্দেশ দিয়েছে, এত বড় দুঃসাহস এই পৃথিবীতে যে আমার নামের আগে এমন কেউ আছে যে নিজের নাম লিখবে, কোথাকার সেই আরবের সেই এক আননোন পারসন, আমি কিসরা মহামান্য পারস্য সম্রাট, আমার নামের উপর তার নাম লিখবে, এত বড় কথা। সেই জন্য সে চিঠিটা শেষ পর্যন্ত পড়লও না, ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলল। এরপরে সে ইয়ামানের গভর্নর বাজানকে এই বলে নির্দেশ দিল, বাজান তুমি দুজন শক্তিশালী সৈনিককে মদিনাতে প্রেরণ করো, মদিনাতে গিয়ে তারা এই ব্যক্তিকে যেন গ্রেফতার করে নিয়ে আসে, আমার কাছে তাকে যেন হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তখন এই বাজান তার নির্দেশ অনুযায়ী ইয়ামানের গভর্নর দুজন ব্যক্তিকে সে মনোনীত করল। একজন ছিল হল কি কাহারমানা বনুভি, সে কিসরার কোষাধ্যক্ষ ছিল, পত্র লেখক ছিল। আর দ্বিতীয় জন হল পারস্যর ছিল, সে হল খারখাসির। তাদের হাতে একটি পত্র লিখে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে প্রেরণ করল মদিনাতে। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে এই পত্রের মাঝে নির্দেশ দেওয়া হল যে মহামান্য কিসরা আপনাকে তার প্রাসাদে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দান করেছেন। যখন তারা মদিনাতুত তাইয়্যিবাতে এসে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে উপস্থিত হল এবং ইয়ামানের গভর্নর বাজানের পক্ষ থেকে এই চিঠি নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সামনে উপস্থিত করল, তখন তারা খুলে বলল যে আপনাকে মহামান্য সম্রাট কিসরা তিনি উপস্থিত হওয়ার জন্য, তার দরবারে উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, সুতরাং আপনি আমাদের সঙ্গে চলুন, আপনাকে আমরা বন্দী করে নিয়ে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, ঠিক আছে তোমরা আমাকে বন্দি করতে আসছো, আগামীকালকে এসো। আগামীকালকে এসে তাদেরকে আজকের মতো তিনি বিদায় করে দিলেন। নবী আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আমার চিঠির সঙ্গে কি আচরণ করা হয়েছে? তখন তারা বলল যে আপনার চিঠি টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলা হয়েছে, কারণ আপনি নিজের নাম মহামান্য সম্রাটের নামের আগে লিখেছেন এই জন্য। নবী আলাইহিসসালাম তখন তার মুখ দিয়ে একটি বদ্দ বের হয়ে গিয়েছিল, আল্লাহুম্মা মাসসিকহু কুল্লা মুমাসসাক, আল্লাহুম্মা মাসসিকহু কুল্লা মুমাসসাক, হে আল্লাহ এই পারস্য সম্রাট আমার চিঠির সঙ্গে যে ধরনের অসদাচরণ করেছে, অসম্মান করেছে, টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলেছে, হে আল্লাহ তুমি তাকে তার রাজত্ব সহ তুমি টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দাও। নবী আলাইহিসসালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেলেছেন। হুজুরের দোয়া যখন কবুল হয়ে গেল, সেই রাতেই কিসরার প্রাসাদে, খসরুর প্রাসাদে বিদ্রোহ শুরু হয়ে গেল, পারিবারিক বিদ্রোহ, প্রাসাদ অভ্যুত্থান শুরু হয়ে গেল। অভ্যুত্থান শুরু হওয়াতে কিসরার ছেলে খসরু, সে পিতাকে হত্যা করে ক্ষমতা দখল করে, এরপরে পিতাকে টুকরা টুকরা করে কেটে রাস্তার অলিতে গলিতে ছড়িয়ে দিয়েছে। পরের দিন যথারীতি অবস্থায়, পরের দিন ছিল সপ্তম হিজরির দশই জুমাদিয়াল আউয়াল রাতে, নবী আলাইহিসসালাম ওহির মাধ্যমে সব কিছু অবহিত হয়ে গেলেন। পরের দিন যখন প্রতিনিধি দল নবী আলাইহিসসালামের দরবারে উপস্থিত হল, তখন নবী আলাইহিসসালাম তাকে বললেন, কার নির্দেশে তোমরা আমাকে বন্দী করার জন্য আসছ? তোমাদের বাদশার বিরুদ্ধে তো তার সন্তান বিদ্রোহ ঘোষণা করে, তার সন্তান ক্ষমতা দখল করে নিয়েছে এবং তাকে তো টুকরা টুকরা করে কেটে ফেলেছে। তখন তারা বলল যে আপনি কি বুদ্ধি বিবেক নিয়েই একথা বলছেন? বুদ্ধি শুদ্ধি কিছু কি আছে আপনার? তারা ক্রিটিসাইজ করে ধমকের স্বরে কথা বলতেছে, এটা আপনি কি বলছেন? আপনাকে চেয়ে এর চেয়ে লঘু কথার জন্য আমরা অপরাধী করে আপনাকে গ্রেফতার করার জন্য আসছি, সুতরাং আপনার এই কথাকে আমরা বাদশার কাছে লিখে পাঠাবো? নবী আলাইহিসসালাম বললেন যে হ্যাঁ, লিখে পাঠিয়ে দাও, এবং তোমরা যখন ফিরে যাবা সেখানে গিয়ে তোমাদের বাদশাকে জানিয়ে দাও যে আমার দিন এবং শাসন ওই পর্যন্ত পৌঁছে যাবে অচিরেই যেখানে কিসরা এখন অবস্থান করছে, বরং তার চেয়ে অগ্রসর হয়ে এই দিন আমার এই মতবাদ ওই জায়গায় গিয়ে থামবে যার আগে আর ঘোড়ার পা পড়বে না, অর্থাৎ দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত আমার দিন পৌঁছে যাবে। তোমরা তাকে এ কথাও আমার পক্ষ থেকে বলে দিবা, যদি সে মুসলিম হয়ে যায় তাহলে তার আয়ত্তাধীন যা কিছু আছে সমস্তই তাকে দিয়ে দেওয়া হবে এবং তোমাদের জাতির জন্য তাকে বাদশা বানিয়ে দেওয়া হবে, এ কথা তাকে জানিয়ে দিও। এরপর এই দুজন মদিনা থেকে ফিরে ইয়ামানের গভর্নর বাজানের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। এই সমস্ত ঘটনা শোনার পরে তখন বাজান সহ এরা মুসলমান হয়ে গেল। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর এই বদদোয়াকে এমন ভাবে কবুল করলেন যে অগ্নিপূজকদের হাত থেকে দুনিয়ার সামগ্রিক ক্ষমতা কিয়ামত পর্যন্ত জন্য আল্লাহ পাক উঠিয়ে নিলেন। কিয়ামত পর্যন্ত আর মূর্তি পূজক অগ্নি পূজকরা দুনিয়ার একক ক্ষমতার অধিকারী হতে পারবে না। 1400 বৎসরে দুনিয়ার ক্ষমতা হয় মুসলমানের হাতে থেকেছে, নইলে খ্রিস্টানদের হাতে থেকেছে। অগ্নিপূজকদের হাতে, মূর্তিপূজকদের হাতে দুনিয়ার ক্ষমতা এককভাবে আল্লাহ পাক তুলে দেননি। আল্লাহুম্মা মাসসিক হুকুল্লা মুমাসসাক, আল্লাহ আমার চিঠিকে যেভাবে শেষ অসম্মান করেছে, তুমিও তাকে এভাবে টুকরা টুকরা করে তার রাজত্বকে, তুমি তার জীবনকে এভাবে টুকরা টুকরা করে দাও। নবী আলাইহিসসালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ কবুল করে ফেলেছেন। সুতরাং নবীর দোয়ার থেকে, বদদোয়ার থেকে বেঁচে থাকা, এটা হলো প্রত্যেকটি মানুষের জন্য হলো জরুরি। পারস্য সম্রাট, আমাদের শিক্ষণীয় ব্যাপার, নবী আলাইহিসসালামের সঙ্গে দাম্ভিকতা দেখিয়েছিল, হুজুরের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল এবং তাকে গ্রেফতার করার জন্য লোকও পাঠিয়েছিল গভর্নরের মাধ্যমে। এই দুজন ব্যক্তিও গিয়ে নবী আলাইহিসসালামের সঙ্গে বড় অসদাচরণ করেছিল, খারাপ ব্যবহার করেছিল, কিন্তু নবী আলাইহিসসালাম বড় ধৈর্যের সাথে পরিস্থিতিকে মোকাবেলা করেছিলেন। সেই জন্য দিনের দায়ী যারা হবে তাদেরকে অত্যধিক ধৈর্যশীল হতে হবে। অনেক সময় প্রতিকূল পরিবেশ সামনে এসে দাঁড়াবে, অজ্ঞ মানুষেরা, মূর্খরা, ইগনোরেন্স যারা, তারা হলো অশালীন আচরণ করবে, কটু কথা বলবে, কিন্তু দায়ী ইলাল্লাহ যারা আছেন তাদেরকে ধৈর্যের পাহাড় হয়ে তাদের সবর করতে হবে, সব কিছুকে মোকাবেলা করে যেতে হবে। দায়ীদের জন্য এই শিক্ষা, আর অন্যের জন্য শিক্ষা কি? অন্যের জন্য শিক্ষা যে দাম্ভিকতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। যেই এই পৃথিবীতে দাম্ভিকতা দেখানোর চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘাড়টা মটকিয়ে দিয়েছেন। ফিরাউন দাম্ভিকতা দেখিয়েছিল, কারুন দাম্ভিকতা দেখিয়েছে, পারস্য সম্রাট দাম্ভিকতা দেখিয়েছে, আরও যে সমস্ত নমরুদ দাম্ভিকতা দেখিয়েছে, আবু জেহেল দাম্ভিকতা দেখিয়েছিল, মক্কার মুশরিকরা দাম্ভিকতা দেখিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ঘাড় এই দুনিয়াতে মটকিয়ে দিয়েছেন। সুতরাং অহংকারকে, দাম্ভিকতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটেও পছন্দ করেন না। অহংকার হলো আল্লাহর চাদর, এই চাদর নিয়ে যারা টানাটানি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানিত, অপদস্ত, নস্তনাবুদ করে দিবেন। শয়তান হয়েছে এই দাম্ভিকতার কারণেই, এই অহংকারের কারণেই শয়তান হয়েছে। মানুষ কয়েকটি কারণে দাম্ভিক হয়ে যেতে পারে। এক নম্বর হলো, তার ভিতরে যদি নলেজ আসে, এলেম থাকলে মানুষ দাম্ভিক হয়, তখন অন্য মানুষকে তারা গণনা করতে চায় না। এই এলেম শুধু শরীয়তের এলেম নয়, বরং যে কোনো সাবজেক্টের এলেম থাকলে তখন মানুষ দাম্ভিক হয়ে যায়। এলেমের দ্বারা মানুষ দাম্ভিক হয়। দুই নম্বর হলো, ক্ষমতার দ্বারা মানুষ দাম্ভিক হয়ে যায়। যখন মানুষের হাতে ক্ষমতার মসনদ দেওয়া হয়, ক্ষমতার ছড়ি দেওয়া হয়, তখন অন্য মানুষকে আর তারা মানুষ বলে গণ্য করতে চায় না। দেখেন না, আজকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর অবস্থা হয়েছে। আজকে এমপি তো দূরের কথা, মন্ত্রী তো দূরের কথা, একটা সামান্যতম চেয়ারম্যান মেম্বার, গ্রাম দেশের চেয়ারম্যান মেম্বার, তাদের দাম্ভিকতা দেখলে ফেরাউনের কথা স্মরণ হয়ে যায়, যে ফেরাউন তাহলে কেন এত দাম্ভিক ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দাম্ভিককে দুনিয়াতে টিকিয়ে রাখেন না। ক্ষমতার দ্বারা দাম্ভিক হয়ে যায় মানুষ। তিন নম্বর হল, মানুষ অর্থকরী যখন মানুষের হাতে প্রাচুর্যতা এসে যায়, তখন মানুষ দাম্ভিক হয়ে যায়, তখন মানুষ অন্যকে আর গণনা করতে চায় না, ধরাকে তখন সারা জ্ঞান করতে থাকে, নিজেকে সব কিছুর ঊর্ধ্বে মনে করে থাকে, যে আমি টাকা পয়সা দিয়েই সব কিছু সেরে ফেলব, টাকা পয়সা দিয়ে সবার মন জয় করে ফেলব, টাকা পয়সা দিয়ে প্রত্যেককে কিনে ফেলবো, প্রত্যেকের পকেটের ভিতরে ঢুকিয়ে ফেলবো, আমার কথাই দুনিয়ায় ওঠা বসা করবে, এ ধরনের মানসিকতা তাদের অন্তরের মাঝে পয়দা হয়ে যায়। চতুর্থ হল রূপ যৌবন দাম্ভিকতাকে সৃষ্টি করে। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রূপ যৌবন দিয়েছেন, তিনি দেখবেন যে রূপের গরমে, যৌবনের গরমে তিনি সোজা হয়ে হাঁটতেও পারেন না, নিজেকে না জানি স্বর্গীয় কোনো সৃষ্টি মনে করে থাকেন যে আমি এত সুন্দর, আমি এত সুন্দর। এই সৌন্দর্য কতদিন টিকে থাকবে? সেদিন আর আসতে বাকি নেই যেদিন তোমার এই সৌন্দর্যর মিথ্যে দেয়াল ধসে পড়ে যাবে, যেদিন তোমার চেহারার লাবণ্যতা ধূলিসাৎ হয়ে তোমার চেহারার চামড়াগুলো ঘুচো হয়ে গাছের ছালের মতো হয়ে যাবে, যেদিন তোমার এই সুন্দর দাঁতগুলো একটাও মুখে থাকবে না, যেদিন তোমার এই স্লিম ফিগার আর টল বডি এটা এভাবে থাকবে না, মাজা কুজু হয়ে সব সময় মনে হবে হাঁটতেছে না রুকু করতেছে আল্লাহই জানে, এরকম হয়ে যাবে, সেদিন এই রূপ যৌবন কিছুই থাকবে না। আজকে তো দুনিয়া ভেঙে ফেলছি, আজকে তো সুন্দরী প্রতিযোগিতায় যে মিস ওয়ার্ল্ড হওয়ার জন্য প্রতিযোগিতা করছি, এই লাবণ্যতা একদিন ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না। সুতরাং যে জিনিস ধ্বংসশীল সে জিনিস নিয়ে অহংকার করার কি আছে? এগুলো তো সাময়িক কদিনের জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত, যিনি এই নিয়ামত দিয়েছেন তিনি আবার এই নিয়ামতকে ছিনিয়েও নিতে পারেন, যে কোনো সময় ছিনিয়ে নিতে পারেন। মাল দৌলত আল্লাহ দিয়েছেন, এই মাল দৌলত আল্লাহ নিয়েও নিতে পারেন। সিরিয়ানরা হিস্টোরিক্যাল নেশন, তাদের 7,000-8,000 বৎসরের ইতিহাস পাওয়া যায়। হয়তো কেউ একজন ধনী মানুষ পৈতৃক সম্পত্তির অধিকারী হয়েছেন, সেটা হলো জেনারেশন বাই জেনারেশনে। আজকে সেই মানুষটি দুনিয়ার প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াচ্ছে রিফুজি সেজে, রিফুজি সেজে। আমি যখন রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণের জন্য গিয়েছিলাম, তখন একজন ত্রাণ দিতে গিয়ে একজন মানুষকে দেখলাম, সে দেখতে সম্ভ্রান্ত পরিবার ব্যক্তি বলে মনে হয়, সে সহসায় লাইনে দাঁড়িয়ে ত্রাণের জন্য মারামারি, ত্রাণের জন্য ছুটাছুটি তিনি করছেন না। আমার আর বুঝতে দেরি হল না যে তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত লোক ছিলেন, যার ফলে ভাগ্যের নির্মম পরিহাসে আজকে রিফিউজি হয়ে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকেছে, খালি পায়ে, একটা শার্ট গায়ে দিয়ে একটা লুঙ্গি পরে। বেচারাকে যে জিজ্ঞেস করি, জিজ্ঞেস করার সাথে সাথে তিনি তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করল। তিনি বললেন, 40 বৎসর আমার এরিয়ার চেয়ারম্যান ছিলাম, আমার বাড়িতে মহিষের ফার্ম ছিল, 400 মহিষ আমার ফার্মে ছিল, পুকুরের মাছ প্রতি বৎসর লক্ষ লক্ষ টাকার আমার মাছ বিক্রি হতো, এরপরে শাল কাঠের বাগান, বিভিন্ন দামি দামি কাঠের বাগান আছে, হাজার হাজার পিস গাছ হলো আমার বাগানে আছে। এই সব কিছু ছেড়ে, আজকে রিফিউজি ছেড়ে সে যে আজকে শূন্য হস্তে এখানে আসছে, সেই জন্য বিবেকের কাছে দংশন লাগে, বিবেকের কাছে দংশিত হয়ে যায় যখন নাকি এক প্যাকেট বিস্কুটের জন্য 2 সের চাল আর 2 সের ডাউলের জন্য রাস্তায় লাইন ধরে দাঁড়ায় মানুষের সঙ্গে ধাক্কা ধাক্কি করে। দেখেন, একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এই ধন দৌলত একদিন হস্তান্তর হয়ে যাবে, ধন দৌলত আমার কাছে নাও থাকতে পারে। আমার এই যৌবন কতদিন, এই যৌবনের গরম থাকবে? বার্ধক্যের উত্তাল তরঙ্গ ধাক্কা দিয়ে আমার এই যৌবনকে ভেঙে টুকরা টুকরা করে দিবে, তখন আমি বার্ধক্যের চরমে পৌঁছে যাব, আজকে দুনিয়া ভেঙে ফেলছে, আগামীকালকে আমি পা উঁচু করে দাঁড়াতে পারবো না, পায়ের গোছার সঙ্গে পায়ের গোছা মিলে যাবে, পায়ের গোছাটা সরানোর মতো ক্ষমতা আমার থাকবে না। পায়ের গোছার সঙ্গে পায়ের গোছা লেগে গেছে, ইলা রব্বিকা ইয়াউমা ইদিন ইল মাসাক, আমার মহাপ্রভুর দিকে যাত্রা করা সময় এসে গিয়েছে। এ ধরনের পরিস্থিতি আমার জীবনে আসবে। এলিম কালাম আজকে আমার নলেজ আসছে, বড় আলেম হয়েছি, মুফতি হয়েছি, মহাদ্দেস হয়েছি, বড় ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, নাসার বড় বিজ্ঞানী হয়েছি আজকে আমি, এগুলো কিছুই থাকবে না। এমন এক সময় আসবে স্মৃতির পাতার থেকে মানুষ পট থেকে সব কিছু মুছে যাবে, উধাও হয়ে যাবে, আর কোনো কিছুই মনে থাকবে না। সকলের কথা বিকালে ভুলে যায় প্রেসিডেন্ট সুবহানাল্লাহ রিগান কি প্রতাপশালী ব্যক্তি ছিল, রাশিয়ার মতো দুনিয়ার পরাশক্তিকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, কিন্তু মৃত্যুর আগ দিয়ে তার কাপড় চুপড় পরে যাচ্ছে সে বলতে পারে না, নিজের খাবার নিজের মুক্তিও পরে যাচ্ছে বলতে পারে না, পেশাব পায়খানা করে দিচ্ছে বলতে পারে না, এই দুরবস্থা দাঁড়িয়ে গিয়েছিল। সুতরাং এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যে কদিনের জন্য দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করি, এই জিনিসগুলোর দ্বারাই সহসা মানুষ হল অহংকারী হয়ে যায়। পারস্য সম্রাট ক্ষমতার দাম্ভিকতায় সে অন্ধ হয়ে গিয়েছিল, একজন রাষ্ট্রদূতের সামনে পররাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের একটি চিঠিকে না পড়ে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলা, এটা হলো ইন্টারন্যাশনাল লতে এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটি হলো অসৌজন্যমূলক আচরণ ছাড়াই কিছু না, যা পারস্য সম্রাট করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এক রাতও তাকে টিকা রাখেন নাই, এক রাতের ভিতরে অন্য কাউকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্রোহ করেন নাই, নিজের ছেলেকে বিপক্ষে নিয়ে নিজের সেলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন টুকরা টুকরা করে পিস পিস করে কেটে দিয়েছেন। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, এমনই হয়ে থাকে। সেই জন্য যখন একটি মানুষকে আল্লাহ পাক কোনো নিয়ামত দান করবেন, অহংকারী না হয়ে অহমিকা না দেখিয়ে আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা, হে আল্লাহ তুমি আমাকে এই নলেজ দিয়েছো, আমি তো এর যোগ্য নই, হে আল্লাহ তুমি যা দিয়েছো এটি একমাত্র তোমারই মহিমা, তোমারই তোমারই গুণগান, এই গুণগান পাওয়ার দায়িত্ব উপযুক্ত হলো তুমি, তুমি আমাকে দিয়েছ, সৌন্দর্য রূপ যৌবন দিয়েছেন, হে আল্লাহ আমার এই দেহের অবয়বের সৌন্দর্য তুমি দিয়েছ, তুমি ছিনে নিতে পারবে, আল্লাহ তুমি আমাকে এই যৌবন দিয়েছ, এই যৌবনের হক আদায় করার তৌফিক দিও, এই যৌবন বয়স দিয়ে যেন তোমার দিনের আমি খেদমত করতে পারি, যেন আমি তোমাকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগীতে আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি, নিজেকে যেন তোমার সামনে মাথা নুইয়ে দিতে পারি, এই যৌবন দিয়েছ, শক্তি দিয়েছ, আল্লাহ তৌফিক দিও সারা রাত জেগে যেন তোমার পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি, তাহাজ্জতের নামাজ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারি, সে মহাপ্রভু তুমি সে শক্তি আমাকে দিও, হে প্রভু তুমি আমাকে ধন দৌলত ঐশ্বর্য দিয়েছ, আমি এর মোটেও যোগ্য নই, তুমি দিয়েছ হে আল্লাহ তুমি এর মাঝে বরকত দান করো, তুমি অসময়ে তুমি এই ধন দৌলত আমার কাছ থেকে ছিনিয়ে নিও না, যখন আমার প্রয়োজন তখন আমার কাছ থেকে এই দৌলত তুমি তুলে নিও না, হে আল্লাহ এই দৌলতের হক আদায় করার তৌফিক দিও, আমি যেন মানবতার সেবা করতে পারি, আমি যেন মানুষের খেদমত করতে পারি, দরিদ্র, অসহায়, অনাথ, বিধবা, এতিম তাদের সাহায্য করতে পারি। আমি যেন অন্নহীন মানুষের মুখে দুটি অন্ন তুলে দিতে পারি, বস্ত্রহীন মানুষের গায়ে যেন আমি বস্ত্র দিতে পারি, আশ্রয়হীন মানুষের জন্য যেন আমি আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারি। তোমার বান্দাদের সেজদার জন্য আমি যেন তোমার ঘর মসজিদ প্রতিষ্ঠা করে দিতে পারি। তোমার দিনে এলেমের শিক্ষার জন্য, নবীর শিক্ষার জন্য যেন মাদারসে দিনিয়া কায়েম করে দিতে পারি। মানুষের পিপাসিত মানুষের পিপাসা নিবারণের জন্য আমি পানির ব্যবস্থা করে দিতে পারি। আমি যেন দুনিয়ার মানুষের সেবায় আমার অর্থকে ব্যয় করতে পারি। ক্ষমতা দিয়েছ হে আল্লাহ, আমি এই ক্ষমতার মোটেও উপযুক্ত নই। তুমি যখন আমার ঘরে এই জিম্মাদারি চাপিয়ে দিয়েছ হে আল্লাহ, এই ক্ষমতাকে তুমি সঠিকভাবে পরিচালিত করার তৌফিক দান করো। আমার ক্ষমতার দ্বারা মানুষ যেন কিয়ামতের দিন আমাকে জালেম হিসাবে তোমার কাঠগড়ায় দাঁড় না করায়। ক্ষমতার অপব্যবহার করেছি এই অভিযোগে যেন আমাকে অভিযুক্ত না করা হয়, বরং আমাকে যেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেন একজন নেককার, নেক শাসক, নেক ক্ষমতাবান ব্যক্তি হিসাবে যেন আল্লাহর কাছে আমি উঠতে পারি, তোমার সামনে দাঁড়াতে পারি, সে তৌফিক দাও। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এভাবে শুক্রিয়া জ্ঞাপন করা, তাহলে আল্লাহ রব্বুল আলমিন নিয়ামতকে ছিনিয়ে নেবেন না, বরং আরো বরকত দান করবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তুমি যদি শুকরিয়া জ্ঞাপন করো আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি শুকরিয়া জ্ঞাপন না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো আমার শাস্তি বড় কঠিন, বড় ভয়াবহ। এই জন্য আমরা নিয়ামত পেলে যেন আমরা নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করি, অহমিকা যেন না দেখাই, দাম্ভিকতা, অহংকার এগুলো যেন আমাদের ভিতর বাসা বাঁধতে না পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সদা সর্বদা আমরা চেষ্টায় থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকাল ইনশাআল্লাহ আমরা আলোচনা করব রোম সম্রাটের কাছে নবী আলাইহি সালাতু ওয়াসালাম যে এক চিঠি লিখেছিলেন, সেটি বড় তাৎপর্যপূর্ণ চিঠি। সেই চিঠির আলোচনা ইনশাআল্লাহ আগামীকাল আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি সেই পর্যন্ত বাঁচিয়ে রাখেন, সুযোগ দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মখদুমুজ্জামান ভাই, ওনার এক রিলেটিভ মারা গেছেন, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আরও অনেকে করোনা আক্রান্ত হয়েছেন, তাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম ওয়া হাইয়িনা রব্বানা ফিস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও, আমাদের মেহরবান পিতা মাতাকে তুমি মাফ করে দিও, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তমাম উম্মতে মুহাম্মাদিকে তুমি মাফ করে দিও। ইলাহাল আলামিন, এ জীবনে কত গুনাহ করেছি, গুনার দিকে লক্ষ্য করলে তো আল্লাহ জাহান্নামে যাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা আমরা দেখি না। যত গুনাহ হয়েছে, পাপ হয়েছে, সব গুনাহ থেকে তওবা করে তুমি মাফ করে দাও। আমাদের মেহরবান পিতা মাতাকে মাফ করে দিও, আমাদের দাদা দাদি নানানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে তুমি মাফ করে দিও। ইলাহাল আলামিন, আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের কবর আজাব মাফ করে দিও। ইলাহাল আলামিন, কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিও, কবরকে বেহেশতের গুলজার বানিয়ে দিও, কবরকে নূরে নূরান্বিত করে দিও। ইলাহাল আলামিন, ইয়া আল্লাহ, যে সমস্ত আল্লাহ নর নারীরা জীবিত আমরা আছি, আমাদেরকে ইয়া আল্লাহ দিনের উপর পুরাপুরি চলার তৌফিক দান করো। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিনের উপর সাবেত কদম থাকার তৌফিক দান করো। ইলাহাল আলামিন রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ইয়া আল্লাহ এমন কোনো মহামারী, কঠিন ব্যাধি দিও না, যেই ব্যাধির দ্বারা ইয়া আল্লাহ আমরা এই দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হব। আল্লাহ তুমি এমন ব্যাধি দিয়ে আমাদেরকে দুনিয়াতে কষ্ট দিও না। ইলাহাল আলামিন, রব্বুল আলামিন, তুমি আমাদেরকে অ্যাক্সিডেন্টের মৌত থেকে, অপমৃত্যুর হাত থেকে, আগুনে পুড়িয়ে মারা যাওয়ার হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ইলাহাল আলামিন, করোনা ভাইরাসের এই মহামারীর থেকে দুনিয়াবাসীকে তুমি হেফাজত করো। দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আল্লাহ তুমি এক ও নেক বানিয়ে দাও। আল্লাহ দুনিয়ার আনাচে কানাচে যত অশান্তি আছে, আল্লাহ যত আল্লাহ দুর্নীতি নীতিহীনতা আছে, আল্লাহ সব পাপকে পরিহার করে দিনের উপর পুরাপুরি আল্লাহ তুমি চলার তৌফিক আমাদেরকে দান করো। রব্বুল আলমিন, আল্লাহ হেদায়েতের হাওয়াকে তুমি মুসলমান নন মুসলমান প্রত্যেকের ঘরে সমভাবে পৌঁছে দিও। ইলাহাল আলমিন, রব্বুল আলমিন, তুমি আমাদের হালাল রিজিকের মাঝে বরকত দান করো, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। ইলাহাল আলমিন, রব্বুল আলমিন, হে আল্লাহ তুমি আমাদের সন্তানগুলোকে দিনদার পরহেজগার মুত্তাকি উচ্চ শিক্ষিত বানিয়ে দিও। আমাদের সন্তানদের অন্তরের মাঝে তুমি দিনী জজবাত পয়দা করে দিও। আমাদের সন্তানগুলোকে হে আল্লাহ মৃত্যু পর্যন্ত হে আল্লাহ তুমি দিনের উপর টিকে থাকার তৌফিক দান করো। রব্বুল আলমিন, আল্লাহ যাদের যে পেরেশানি আছে পেরেশানি দূর করে দিও। ইলাহাল আলমিন, আল্লাহ যেই ভাই আজকে মারা গেছেন তার কবর আজাবকে তুমি মাফ করে দিও। কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিও, কবরকে বেহেশতের গুলজার বানিয়ে দিও, কবরকে নূরে নূরান্বিত করে দিও। আমাদেরকেও কবর দেশে যাওয়ার আগেও কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করো। ইলাহাল আলমিন, রব্বুল আলমিন, আল্লাহ তুমি আমাদের মন মানসিকতা ধ্যান ধারণাতে আল্লাহ তুমি দিনের ইয়ে আল্লাহ জজবাতকে পয়দা করে দিও। রব্বুল আলমিন, দিন ইসলামকে সব জায়গায় ইয়ে আল্লাহ তুমি আল্লাহ বিজয় দান করো। ইলাহাল আলমিন, রব্বুল আলমিন, আল্লাহ যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে তাদের উপযুক্ত পাত্র দেখে বিয়ে শাদির ব্যবস্থা করে দিও। ইলাহাল আলমিন, রব্বুল আলমিন, তুমি দুনিয়ার প্রান্তে প্রান্তে যেখানে যত দিনী এদারা কায়েম হয়েছে সমস্ত দিনী এদারাগুলোকে তুমি কবুল মঞ্জুর করো। এই দুনী এদারাগুলোর যত হাজত আছে গাইবী খাজানার থেকে এর ব্যবস্থা করে দিও। ইলাহাল আলমিন, রব্বুল আলমিন, বিশেষ করে আল্লাহ তুমি আমাদের ইসলামিক সেন্টারটাকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি এই জায়গাটাকে মসজিদের জন্য কবুল মঞ্জুর করো। যত রোকআউট আছে সমস্ত রোকআউট তুমি দূর করে দাও, যত বাধা বিপত্তি আছে তুমি দূর করে দাও। আল্লাহ তুমি মেহরবানি করে আল্লাহ তুমি এই জায়গাটাকে আল্লাহ তুমি মসজিদ হিসাবে কবুল মঞ্জুর করে নাও। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।